স্মৃতির পাতায় কত কিছু লেখা আছে আমার, তার মাঝে কিছু স্মৃতি থাকবে চিরকাল।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاه والسلام على سيد المرسلين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والصلاه والسلام عليك يا رسول الله وعلى اليك واصحابك يا حبيب الله والصلاه والسلام عليك يا نبي الله وعلى اليك واصحابك يا نور الله। মাদানী চ্যানেলে দর্শকবৃন্দ উপস্থিত হয়েছি মাদানী চ্যানেলের ট্রান্সমিশন নিয়ে, যার নাম হচ্ছে স্মৃতির পাতা থেকে। আপনারা যে যেখান থেকে আমাদের সাথে সামিল হয়েছেন, আপনাদের সকলকেই জানাচ্ছি আমাদের প্রোগ্রামের পক্ষ থেকে অসংখ্য শুভেচ্ছা এবং অভিনন্দন। আসুন শুরুতেই ভালো ভালো কিছু নিয়ত সামিল করে নেই। আল্লাহ তাআলা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেজামন্দি হাসিলের উদ্দেশ্যে শুরু থেকে শেষ পর্যন্ত আমরা এই প্রোগ্রামটি দেখব, যে আমাদের ফুল আজকে এখান থেকে উঠে আসবে বা শিক্ষণীয় বিষয় থাকবে, এরপর ভরপুর আমরা আমল করব। দরুদে পাকের অসংখ্য অগণিত ফজিলত। প্রিয় আকা মক্কী মদনী মুস্তফা হুজুর পূর্ণর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান, যে ব্যক্তি আমার উপর 100 বার দরুদে পাক পাঠ করবে দৈনিক, তার কপালের মাঝখানে লিখে দেওয়া হবে যে ব্যক্তিটি জাহান্নামের আগুন ও নিফাক থেকে মুক্ত, এবং কাল কিয়ামতের দিন তাকে শহীদগণের সাথে ওঠানো হবে। তো দর্শক, আমরাও নিয়ত করে নেই যে প্রতিদিন আমরা কমপক্ষে 100 বার দরুদে পাক আমার নবিয়ে পাকের উপর পাঠ করব। আসুন আমরা একবার মহব্বত নিয়ে দরুদ শরীফ পাঠ করি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলিহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দর্শক, আপনারা জানেন যে প্রোগ্রামের প্যাটার্ন হচ্ছে যে একজন করে মুবাল্লিগ আমরা দাওয়াত দিয়ে থাকি, এবং ওনার কাছ থেকে ওনার জীবনের কিছু স্মৃতিও সামিল করে থাকি, বিশেষত আমাদের মাদিনী মহলকে ঘিরে। এছাড়া আমাদের দিনী কাজ করতে গিয়ে যদি কোনো স্মৃতি থাকে, এরপর আমির আহলে সুন্নতকে ঘিরে যদি কোনো স্মৃতি থাকে, এরপর মদিনা শরীফ মক্কা শরীফের যদি কোনো স্মৃতি থাকে, সেগুলো আমরা সামিল করি ইনশাআল্লাহ আজ্জাবাজাল আজকেও সামিল করবে। এবং সেই সুবাদে আজকে আমাদের সাথে উপস্থিত আছে আমাদের আলফেসানি বাপু, তো ওনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগতম জানাচ্ছি। হুজুর কেমন আছেন?
আলহামদুলিল্লাহ
মাশাআল্লাহ। তো ওনার কাছ থেকে ইনশাআল্লাহ ওনার জীবনের কিছু স্মৃতি আমরা সামিল করব, তো কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকবেন। আসুন দেরি না করে আমরা আলফেসানি বাপুর কাছে যাই, ওনার কাছে ওনার স্মৃতিগুলো তুলে ধরি। তো বাপু, প্রথমত জানতে চাইব যে আপনার মাদানী মহল বা দাওয়াত ইসলামী মহলে আসার সাল কোনটি?
আসলে এখানে আমি যখন দিনী পরিবেশের সাথে সম্পৃক্ত হয়েছি, এটা 2008-এর দিকে হবে আর কি।
আটের দিকে? আচ্ছা মাশাআল্লাহ, আটের দিকে 12 বছর হয়ে গেছে মাশাআল্লাহ। তো কিভাবে এসেছেন, শুরুটা কিভাবে হয়েছে, কোথায় ছিলেন আপনি এবং কে এনেছে, বা কোনো কারণ না কারণ তো মাধ্যমে এসেছেন, আমরাও এসেছি, আপনার আসার মাধ্যমটা কী ছিল?
কেউ না কেউ আপনার যে কেউ কি দাওয়াত দেয়।
জি।
আর দাওয়াতের মাধ্যমেই কেউ না কেউ সম্পৃক্ত হয়।
জি।
দিনী কাজে দিনী পরিবেশের সাথে সম্পৃক্ত হয়, এটা সৌভাগ্যের ব্যাপার। আল্লাহ পাক যাকে হিদায়তের রাস্তা দেখান তার উপর দয়া করেন।
বেশক।
তো আমি তো, আমার বাড়ি তো বরিশাল, সেটা তো দর্শক জানে, জানেন। থাকতাম আমরা নারায়ণগঞ্জে, ওখান থেকেই দিনী পরিবেশের সম্পৃক্ত।
আচ্ছা।
এবং আমাকে দাওয়াত দিয়েছিলেন, দাওয়াত দেওয়ার পরে আস্তে আস্তে করে সম্পৃক্তর দিকে এগোচ্ছিলাম। সাপ্তাহিক ইজতেমায় যাওয়া হচ্ছিল, মাদানী কাফেলা সফর হয়েছিল, এটা একটু পরে, কিন্তু শুরুতেই আপনার আমার সম্পৃক্ততার মধ্যে যেটা হয়েছে, আমরা তখন বলতাম সাদাই মদিনা, আমরা এখন বলি ফজরের জন্য জাগানো,
উঠানোর,
ফজরের জন্য জাগানো। তো তৎকালীন সময়ে মোবাইল লিঙ্ক যিনি ছিলেন, আমার সাথে প্রথম পরিচয় হয়েছিল, পরিচয় হওয়ার পর আমার নাম্বার নিয়ে নিল, মোবাইল নাম্বার। তো উনি ফজরের টাইমে ম্যাক্সিমাম সময় আমাকে ফোন দিতেন, ফোন দিয়ে উঠাতেন নামাজের জন্য।
জি।
তা আমি ওঠার আগেই, মোবাইলে অ্যালার্ম দেওয়া থাকে, আমার ওঠার আগেই ওনার ফোন চলে আসতো।
আচ্ছা।
এভাবে আস্তে আস্তে করে
ওনার প্রতি মহব্বত সৃষ্টি হয়ে গেল,
মহব্বত সৃষ্টি হয়েছে, উনি দাওয়াত দিয়েছেন, পরবর্তীতে আমাদের নারায়ণগঞ্জ বায়তুল শরীফ জামে মসজিদ, এখানে সাপ্তাহিক ইজতেমা হতো, ওখানে আসা যাওয়া শুরু হয়েছে। প্রথমতে আমরা ওই রমজান মাস ছিল, রমজান মাসের আগে থেকেই একটু আমরা সম্পৃক্ততা হয়েছিল আর কি। ওখানে আমি যে এলাকায় থাকতাম, ওই এলাকায় এক বড় ভাইয়ের ছোটো ভাইকে ইতেকাফে দিয়েছিলেন, তো ওখানে দেখার জন্য ওই বড় ভাইয়ের সাথে আমি গেছিলাম। ওখান থেকেই আর কি সম্পৃক্ততা আস্তে 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 করে।
আচ্ছা, প্রথমে ইতিকাফে গিয়েছেন ইজতিমার আগে?
ইতিকাফে তো দেখা করতে,
দেখার জন্য গিয়েছেন। তো যখন দেখতে গিয়েছেন, তো যখন প্রথম ইতিকাফ দেখলেন, ইতিকাফ তো সচরাচর আমরা সবাই দেখি রমজান মাসে শেষ 10 দিনের বিশেষ করে ইতিকাফ হয়, কিন্তু দাওয়াত ইসলামের একটা সিস্টেম হচ্ছে যে আমার নবী পাক আলাইহিস সালামের সেই সুন্নাতকে আদা করতে গিয়ে 30 দিনের ইতিকাফ করিয়ে থাকে। তো আপনি যখন ইতিকাফে প্রথম এন্টার করলেন বা দেখতে গেলেন, কী জিনিসটা আপনার বেশি ভালো লেগেছিল?
এখানে যে জিনিসটা দেখলাম, যে ওখানে একটু বিব্রত হলাম আর কি।
আচ্ছা,
আমরা যাকে দেখতে গেলে অনেকক্ষণ ধরে বসে আছি কিন্তু আসছেই না, পয়গাম দেয়া হয়েছে, সংবাদ দেয়া হয়েছে, বড় ভাই আসছে,
যার সাথে দেখা করতে গিয়েছে
উনি আসছেন না। তো আসার পরে বলছে যে আমরা ক্লাসে ছিলাম, ইতিকাফে আবার ক্লাসও হয় নাকি?
আচ্ছা জি।
তো দেখা গেল যে ওখানে আসলে আমাদের যে পরিবেশের মধ্যে শিক্ষা শেখানোর যে ব্যাপারটা শেখানোর, হ্যাঁ, সেটা হচ্ছিল, যার মাধ্যমে আসতে তার লেট হয়েছে। আসার পরে দেখা হয়েছে, মোলাকাত হয়েছে, তারপরে ওখানকার যিনি জিম্মাদার ছিলেন তার সাথে কথা হয়েছে, কথা হলে দাওয়াত দিয়েছেন, পরবর্তী আস্তে আস্তে সম্পৃক্ত
অ্যাড হয়েছেন আর কি, মাশাআল্লাহ। প্রথম ইজতিমা আপনার কোথায় ছিল?
ওখানেই
নারায়ণগঞ্জে। নারায়ণগঞ্জে ছিল ইজতিমা। তো আমরা সাধারণত বাইরে বা শুনে কোনো, এর আগে হয়তো বা আমাদের দেখা হয়নি কোনো ইজতিমায় যাওয়া, প্রত্যেক বৃহস্পতিবার যেটা আমাদের হয় তো সচরাচর, তো কারো না কারো কোনো না কোনো বিষয়ে আমাদের ভালো লেগে যায়, ইজতিমার কোনো না কোনো অংশ আমাদের ভালো লেগে যায়। আপনি কি ফিল করেছেন যে এখানে এসে আমি এমন কি দেখেছি যেটা আমার জীবনে আগে কখনো দেখিনি?
না, যেহেতু আমাদের ফ্যামিলিটা দিনই পরিবেশের আগে প্রথম থেকেই সম্পৃক্ত, আপনার ওয়াজ নসিয়া জিকির আজকার এগুলো তো এলাকার মধ্যে হতোই, তো
বরিশালের মধ্যে,
হ্যাঁ হতোই, মেহফিলে যাওয়া আসা আব্বা হুজুরের সাথে এগুলো তো হতোই। তো কিন্তু ইস্তেমাতে নতুনত্ব বলতে তো ওখানে তো তেলাওয়াত হয়েছে, নাত হয়েছে,
বয়ান হয়েছে,
জিকির হয়েছে, দোয়া হয়েছে, মিলাদ শরীফ হয়েছে, এখানে তো নতুনত্বর কিছু নেই।
আচ্ছা, এগুলোর সাথে আপনি আগে থেকেই পরিচিত।
কিন্তু একটা জিনিস এখানে কী হয়েছে, আমরা তো প্রথম ইজতেমাতে গেলাম, আমার সাথে আরও কয়েকজন ছিলেন, হয়তো জাকির ভাইও ছিলেন হয়তো।
আচ্ছা,
তখন তো যখন আসছিলাম, আসতে আসতে রাত হয়ে গেছে, গাড়ি পাচ্ছিলাম না। তো গাড়ি না পাওয়াতে তো যিনি জিম্মাদার ছিলেন উনি আমাদেরকে আগিয়ে দেওয়ার জন্য আসছিলেন। উনি বললেন যে দেখেন, আমরা তো গোসে পাকের মুরিদ, তো দুরুদ শরীফ পড়েন আর গোসে পাকের দরবারে ইলতিজা পেশ করেন, আশা করি একটা ব্যবস্থা হয়ে যায়। তো আমরা ইলতিজা পেশ করতে দেরি আর গাড়িটা আসতে দেরি না, এবং আপনার যেই রুটের গাড়ি ওই রুটে না, আমরা যে রুটে যাব সেই রুটে এই গাড়ি না,
আচ্ছা
অন্য রুটের গাড়ি, কিন্তু আমাদের ওই রুট দিয়ে ওই দিন রাতে কীভাবে কী হলো আমাদের ওখানে পৌঁছে দিয়েছে,
বিশ্বাসটা আরও বেড়ে গেল।
হ্যাঁ, গোসে পাকের প্রতি ভক্তি শ্রদ্ধা বেড়ে যাওয়া এবং দাওয়াত ইসলামের প্রতিও একটা
ভালোবাসা
বেড়ে যাওয়া,
মাশাআল্লাহ। আচ্ছা, তো এরপর থেকে কি আপনার ইজতিমাতে কন্টিনিউ হয়ে গেছে?
ইজতিমাতে কন্টিনিউ ছিলাম,
মানে এই 2008 সাল থেকে এগুলো সব কন্টিনিউ হয়ে গেছে?
শুধু একা না, সাথে মানে লোকজন নিয়ে যেতাম।
আচ্ছা, এলাকা থেকে। তো যখন আপনি ইজতিমাতে যাওয়া আসা করতেছেন, নিশ্চয়ই কোনো না কোনো জিম্মাদার আপনাকে নোটিস করেছে বা ওনার ভালো লেগেছে? আসলে হয় না যে আমরা ইজতিমায় যখন নতুন নতুন যাই বা কেউ নতুন আসে, আমরা তাকে একটু নোটিস করি বা তাকে কীভাবে এর সাথে সম্পৃক্ত রাখা যায়, হ্যাঁ এখানে লাগিয়ে রাখা যায় বা জিম্মাদারি দেওয়া যায়?
হ্যাঁ, এটা আমি মনে করি যে শুরু থেকে আমাকে হয়তো ও জিম্মাদার টার্গেট করে রেখেছে, এই জন্যই আমাকে ওই ফজরের জন্য জাগানো হতো।
আচ্ছা,
ফোন করে
তো প্রথম জিম্মাদারি কী দেওয়া হয়েছে?
প্রথম এলাকা ওয়াইজ ইজতেমাতে নিয়ে যাওয়া, এগুলোই ছিল।
আপনি যখন নতুন নতুন মানে দাওয়াত ইসলামীতে অ্যাড হচ্ছেন, যাওয়া আসা করছেন, এছাড়া আপনি দিনই কাজ করছেন, তো এটার কোনো এফেক্ট আপনার লাইফে পড়েছে কি না, মানে পারিবারিক দিক থেকে বা সামাজিক দিক থেকে? মানে হয় না যে হঠাৎ করে যখন আমরা চলে যাই একটা জেনারেল লাইন থেকে ধরেন দিনী লাইনে যখন চলে যায়, হয় কিছুটা কিছু ফেস করেছেন আপনি?
আমি তো জেনারেল লাইনে ছিলাম না,
মাদ্রাসা
লাইনে ছিলাম, আর আমার আব্বা হুজুরের স্বপ্নও ছিল যাতে করে আমি
মাশাআল্লাহ
মানে এদিকেই যাই।
মাশাআল্লাহ
আব্বা হুজুর এমনিতে তিনি ওই চিকিৎসার সাথে মেডিকেলের সাথে উনি জড়িত ছিলেন, এলাকার মধ্যে ডাক্তার হিসেবে পরিচিত।
মাশাআল্লাহ।
তো চাইলে আমাকে তিনি তার কাজগুলো শিখাতে পারতেন, কিন্তু ওই কাজগুলো আমাকে শেখান না।
আপনি ঘরের মধ্যে কত নাম্বার ছিলেন?
আমি 2 নম্বর।
2 নম্বর,
আমরা ভাই বোনই 3 জন।
আচ্ছা আচ্ছা।
তো সে সুবাদে ধকল আপনার যখন মানুষের আসে প্রত্যেকটা ক্ষেত্রে আসে, হঠাৎ করে যদি আপনি নর্মালি আপনি পাঞ্জাবি পাজামা পরছেন, হঠাৎ করে আপনি যদি পাগড়ি পরা শুরু করে দেন,
মানুষের চোখে পড়ে,
তো এটা অটোমেটিক্যালি তার একটা কি চোখে পড়ার মতো একটা
বিষয়।
তো তখন অটোমেটিক্যালি ঘর থেকেও এবং যারা আত্মীয় স্বজন ছিলেন তাদের মধ্যেও একটা হয়তো ই চলে আসছে যে আমি কির সাথে জড়িত,
জি,
অথবা কোথায় যাচ্ছি, কি করতেছি, তাদের মধ্যে একটা কনফিউশন তৈরি হয়েছিল।
আচ্ছা আচ্ছা।
আস্তে আস্তে করে এটা দূর হয়েছে,
দূর হয়েছে। আচ্ছা, এটাও জানবো যে আপনি দাওয়াত ইসলামীতে আসার পর আপনার সমাজের মধ্যে কী প্রভাব পড়েছে, আপনাকে দেখে তারাও হয়তো বা চেঞ্জ হওয়ার মন মাইন্ড তৈরি হয়েছে। আসলে প্রথম দিকে হয়তো বা অনেকে না বুঝে অনেক ধরনের বিহেভ করে ফেলে বা না বুঝে অনেক ধরনের কথা বলেও ফেলে, কিন্তু আস্তে আস্তে যখন একটা দেখেছে যে না, আমাদের সন্তান তো আসলে একটা ভালো পরিবেশে গিয়েছে এবং সে নিজে না বরং অনেকজনকে পরিবর্তনের একটা মাধ্যম হয়ে গিয়েছে, তো এরকম যখন আপনি দাওয়াত ইসলামের সাথে, তো আজকে কমাবেশ 12 বছর আপনার থাকা, সম্পৃক্ত হওয়া, তো এখন আপনি কী ফিল করেন বা যখন যান তখন আপনার কী অনুভব হয় যে লোকজন আপনাকে কীভাবে নেয়?
আমার ফ্যামিলির কথা না,
ফ্যামিলিও প্লাস সমাজ যেখানে আপনি থাকেন,
ফ্যামিলি আত্মীয় রেসপেক্ট করে আমাকে,
মাশাআল্লাহ
রেসপেক্ট করে, এবং যে কোনো কাজ করলে, নতুন কাজ হোক, আমার থেকে পরামর্শ করে,
মাশাআল্লাহ।
এবং আমি বিশেষ করে আমিলুস সুন্নাহর একটা শিক্ষা দাওয়াত ইসলামের মধ্যে আসছি যে মানুষ যখন কষ্টে থাকে ওই কষ্টের মাঝে গিয়ে যাতে করে কী করা হয়, সম্পৃক্ত মানে হওয়া যায়।
আচ্ছা,
সুখের সময় যদি আপনি না যান তো এটা মনে থাকে না, আপনি কারো বিয়েতে যাননি এটা মনে থাকবে না, কিন্তু কারো অসুস্থতা, কারো মৃত্যু সংবাদ শুনে যদি আপনি না যান তখন এটা কি আপনার মনে রাখবে যে সে আমার কাছে আসে নাই? এইটা তো আমি আমাদের আত্মীয় স্বজন থেকেও এলাকা থেকেও ইন্তেকাল করলে যাওয়ার চেষ্টা করি, তাদের সাথে যাওয়ার, গোসল দেওয়ার, জানাজা শরীক হওয়ার।
আসলে দর্শক, এটা আমাদের উচিত যে যাতে আমরা কারো সুখের টাইমে, কেননা সুখের সময় তো অনেকেই আসে, পাশে থাকেও, কিন্তু দুঃখের সময় এটা এমন একটা সময় যে সময় সেটা আত্মীয় হোক বা দূর আত্মীয় হোক বা কাছের কেউ হোক বা দূরের কেউ হোক বা পরিচিত কেউ হোক, কেউ একজন এসে যদি কাঁধের উপর হাতটা রাখে না দুঃখের সময়, তাহলে ওই মানুষটা সারা জীবন আপনার কথা মনে রাখবে। তো এজন্য চেষ্টা করবেন কারো মৃত্যুর সংবাদ শুনলে, কারো দুঃখের সংবাদ শুনলে। আচ্ছা, এমনও হয় বাপু, এমনও হয় অনেক সময় যে আমার সামনে কেউ একজন তার দুঃখের কথাগুলো আলোচনা করছে, আহ আমার এখন এই সময় যাচ্ছে বা আমার কিছু প্রয়োজন আমি পাচ্ছি না, অথচ সে আমার কাছে প্রয়োজনটা মেটানোর জন্য কোনো আবদার করছে না, জাস্ট তুলে ধরছে আমার সামনে, আমার এই সমস্যা, এরকম যদি হতো বা কোথাও থেকে যদি ব্যবস্থা হয়ে যেত। তো আমি যখন এগুলো শুনছি, আমার যদি অতটুকু ক্যাপাবিলিটি থাকে যে সে আমার কাছে আবদার করেনি, ঠিক আছে, তো আমি যদি নিজ থেকে তাকে বলি যে ভাই কী প্রয়োজন আপনার, কী দরকার, আমি কিছু হেল্প করবো কি না, বা আমি যদি দিয়েই দেই, তাহলে এটা কিন্তু সে সারা জীবন মনে রাখবে,
মনে রাখবে,
সারা জীবন মনে রাখবে,
মানে না চাইতে পেয়ে গেলাম,
না চাইতে পেয়ে গেলাম। আর সুখের সময় তো সবাই আছে, এটা খুব ভালো একটা মাদানী ফুল আমাদের ক্যালফেসনে বাপু দিয়েছেন। তো আমরা নিয়ত করি ইনশাআল্লাহ সাবাজাল, যার যতটুকু সামর্থ্য, যার যতটুকু সম্ভব, আমরা দুঃখী মানুষদের পাশে দাঁড়াবো, তাদের সহায়তা করার চেষ্টা করবো,
বিশেষ করে আপনার প্রতিবেশী,
হ্যাঁ,
নিজের আত্মীয় স্বজন,
হ্যাঁ,
তাদের
অনেক, কিন্তু অনেক সময় মানে চক্ষু লজ্জার ভয়েও বলে
বলে না
বলে না
এটা মধ্যবর্তী যারা থাকে, মধ্যবিত্ত,
মধ্যবিত্ত পরিবার
যারা থাকেন, তারা ম্যাক্সিমাম সময় বলতে পারে না,
বলতে পারে
কষ্টে বলে না। তো তাদের উচিত যদি আপনার ওই রকম সামর্থ্য থাকে সহযোগিতা করার, সহযোগিতা হাত বাড়ানো, এটার জন্য আপনি অনেক বড় ধরনের
প্রতিদান
প্রতিদান আল্লাহ পাক আপনাকে দান করবেন।
বাস্তব আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক। আচ্ছা বাবু, আপনার প্রথম মাদিনী কাফেলা কোথায় সফর হয়েছিল?
নারায়ণগঞ্জেই হয়েছে।
সব নারায়ণগঞ্জে?
হ্যাঁ, ওখানেই হয়েছে।
আচ্ছা,
আসলে সময় পাওয়াটা খুব মুশকিল হতো মাদিনী কাফেলা সফর করার জন্য, তো তখন আমাদের ওই ঈদ কোরবানি যখন ছুটি হতো ওই ছুটিতে আমরা কাফেলা যেতাম।
আচ্ছা, তখন আপনি বাড়িতে ছিলেন?
বাড়িতে যেতাম না।
আচ্ছা,
বাড়িতে যেতাম না, বাড়িতে না গিয়ে মাদিনী কাফেলা সফর করতাম।
আচ্ছা,
মাদিনী কাফেলার মনে করেন 3 দিন থাকতাম ওখানে, ভালোই লাগতো তখন, শুরু শুরুতে খুব ভালো লাগতো মাদিনী কাফেলা।
এমন কোনো মানে ফেস করেছেন কিছু যেটা আপনাকে ভাবায় যে নেকির দাওয়াত দিতে গিয়ে এত কষ্ট, বা আমরা তো পড়েছি দাওয়াত ইসলামের সংস্পর্শে গিয়ে এরকম কিছু ফেস করেছেন?
এখানে 2-3টা জিনিস। একবার ইস্তেমাতে যখন গেলাম, এখন রাতে ইতিকাফ হয় আমাদের,
হ্যাঁ
জুমার রাতে
ছুটির ইতিকাফ হয়, যেটা সপ্তাহে
যখন আপনি থাকবেন, তাহাজ্জুদে উঠবেন, দোয়া করবেন, একটা কবুলিয়াতের একটা মুহূর্ত, ওই সময়টা মসজিদে যদি থাকা যায়, অনেকেই আমাদের ফয়জানের মদিনাও আসে, চট্টগ্রামেও থাকে
অনেকে,
তো এই সময়টা থাকলে দেখা যায় যে দোয়া কবুলিয়াতের সময় ফজরের নামাজ পড়লাম, ফজরের নামাজ পড়ে এখন হঠাৎ করে জিম্মাদার বলে দিল আজকে সাজরা শরীফ পড়বে, আমার নাম বলে দিল। এখন আমি তো কখনো সাজরা পড়িনি।
জি,
ইয়া ইলাহি রহম ফরমা মুস্তফা কে ওয়াসতে, তো এটা তো পড়ি না কখনোই, কীভাবে পড়বো? তা আমি ওর সময় মানে মাফ চেয়ে তার কাছে, ভাই আমাকে আজকে মাফ করেন, আমি আগামী সপ্তাহে ইনশাল্লাহ ই করে দেব। এখানে একটা শিক্ষণীয় মাদানী ফুল আছে, সেম মাদানী কাফেলা যখন সফর হলো তখন আমাকে এলান করতে দিল, এলান তো মোটামুটি
সহজ আছে,
সহজ আছে, ওটা করে দিলাম, কিন্তু হাত পাও মোটামুটি যেটা নতুন অবস্থায় হয় ওটা হয়েছে। দর্শ বয়ান মোটামুটি বয়ান তো করা হতো না, দর্শ দেয়া হলে সেটা মোটামুটি কাদের দিয়ে দিতাম। এখানে একটা জিনিস হচ্ছে যে আপনি কারো প্রতি বিশ্বাস করতে হবে, কাউকে কারো প্রতি আপনাকে ইতেমাদ করতে হবে, আপনার যদি না করেন তাহলে আপনি কাজ আদায় করতে পারবেন না। আপনি পিতা রয়েছেন, তো আপনার সাংসারিক ভার আপনার সন্তানকে যে দিবেন, এখন আপনি যদি মনে করেন যে আমার সন্তান এখনও
এখন বয়স হয়নি
এখন দেয়া যাবে না, বলতে বলতে আপনার যদি ইন্তেকাল হয়ে যায়,
হ্যাঁ
তখন আর কিছু করার থাকে না, তো সন্তানকে শুরু থেকেই এই জিনিসগুলো মেনটেনিটি শেখানো, প্রত্যেকটা ব্যাপারে শেখানো, এভাবে করে ক্লাসের টিচার যারা থাকে তারাও ছাত্রদেরকে ই করা, সমাজের মধ্যে যে কাজগুলো হয় মানে সম্মিলিতভাবে শেখার, নতুন কাউকে অ্যাড করা,
হ্যাঁ
নতুনদেরকে সম্পৃক্ত করার একটা মাধ্যম। যদি আপনি সম্পৃক্ত না করেন তাহলে দেখা যাবে আপনি একাই রয়ে গেছেন, আর কেউ আপনার সাথে নেই। আজকে তো আমি আলোচনা দাওয়াত বরকাতুন আলী সেই একা ওয়ান পার্সন শুরু করেছিলেন দাওয়াত ইসলামের খিদমত, আর আজকের বিশ্বব্যাপী এই কাজ চলছে, তো চলছে চলছে চলছে, ইনশাল্লাহ কিয়ামত পর্যন্ত জারি থাকবে। যদি তিনি মনে করতেন যে না আমি এটা আমার মধ্যেই সীমাবদ্ধ রাখি, তাহলে সেই কাগজি বাজার মসজিদেই
সীমাবদ্ধ হয়ে যেত,
উনি কিন্তু এটা রাখেন নাই। ইভেন কি উনি দাওয়াত ইসলামীর যে মসজিদে সুরা তৈরি করে দিয়েছেন, কোনো মানে নিজের কাছে অ্যাটর্নি পাওয়ারও রাখেন নাই, নিগরানি সুরাকে দিয়ে দিয়েছেন, সুরা বোর্ডকে দিয়ে দিয়েছেন, তারা তোমরা চালাও, ওনার সন্তানদের এর মধ্যে রাখেন নাই,
রাখেন নাই,
ঠিক না? তো এর মানে হচ্ছে আমির আলী সুনাত দামাত বরকাতুন আলিয়া এই সুরা বোর্ডকে উনি পছন্দ করেছেন এবং তাদের উপর ভরসা করেছেন,
হ্যাঁ
যে তারা আমার এই দিনই কাজকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিবে,
ছড়িয়ে দেবে।
তেমনইভাবে আমাদেরকেও সমাজ হোক, ঘর হোক, যেখানেই হোক, কারো না কারোর প্রতি আমাদের ভরসা করতে হবে,
ভরসা করতে হবে,
যখন আপনি ভরসা করবেন তখন সে কাজটা অটোমেটিক্যালি করে দেবে।
আর বাবু, ভুল থেকেই তো শিখে মানুষ, শুরুতেই তো কেউ আর মানে সফলতার শিখরে পৌঁছে যাবে না, প্রথমে সে দিলে হয়তো একটু একটু ভুল করবে, আর সেটা আমাকে মেনে নিতেও হবে, সেটা অ্যাজ এ প্যারেন্টস হই বা আমি কারো অভিভাবক হই বা আমি জিম্মাদার হই, আমার মাতেহাতকে বা আমার অধীনস্থকে একটু হলেও সুযোগ দিতে হবে, সে ভুল করবে, কিন্তু এই না যে আমি তাকে, সে এখনও নতুন এসেছে দেয়া যাবে না, তাকে রাখি অনেক দিন পরে দিব বা সময় আসুক।
এখন দাওয়াত ইসলামীরও এই মুহূর্তে হয়তো অনেক জিম্মাদার ইসলামী ভাই অথবা ইসলামী বোন দেখতে পাচ্ছে, তাদের জন্য এটা অনেক বড় আপনার শিক্ষণীয় বিষয়বস্তু। যে আমরা যদি নতুন কেউ আসে তাকে জিম্মাদারি দেয়, খালি না রাখা,
খালি না রাখা,
কেননা যদি কাউকে আমরা খালি রাখি তাহলে তাকে শয়তান কাজে লাগিয়ে দেবে। তো যেই আসে তাকে আমরা যে কোনো জিম্মাদারি হোক, নেক আমল রিসালার হোক, ইস্তেমাতের লোক নিয়ে আসার হোক, দর্শ দেওয়ার হোক, নেকির দাওয়াত দেওয়ার হোক,
জি জি,
অনেকগুলো আমাদের
আমাদের
12 দিনই কাজ রয়েছে, মহিলাদের রয়েছে 8টি দিনই কাজ। তো এই দিনই কাজগুলোর মধ্যে সম্পৃক্ত রাখা।
মাশাআল্লাহ মাশাআল্লাহ। আসলে দর্শক আমাদের উচিত যে নিজেও যাতে যদি আমি কোনো মানে কারো কাছ থেকে কোনো জিম্মাদার থেকে জিম্মাদারি নাও পাই, বলি যে ভাই আমাকে ছোটখাটো একটা হলেও জিম্মাদারি দিয়ে দেন, যে আমি এটা এটার মধ্যে থেকে হলেও দাওয়াত ইসলামীতে ইস্তেকামত পেয়ে যাব। এই জন্যই তো আমির হোসেন বারবার ইরশাদ করেন না এই জিম্মাদারি পাওয়ার জন্য। আমি অনেক দেখেছি বাপু, আপনিও হয়তো আপনার এক্সপিরিয়েন্স আছে, যারা জিম্মাদারি থেকে খালি থাকে এরা কিন্তু খুব মানে খুব তাড়াতাড়ি মাদিনী মহল থেকে বের হয়ে যাওয়ার একটা পথ পেয়ে যায়। কেননা ওরা আসে তাদের রিল্যাক্স মোড, কেননা তারা আসলো, মন চাইলে আসলো, না চাইলে আসলো না, কিন্তু জিম্মাদারি হলে না তাকে তো আসতেই হবে এই জিম্মাদারিটা পালন করার জন্য। তো ওভাবে তার হয়ে যায়। বাপু এমন কিছু ফেস করেছেন যে যেটা আপনাকে এখনও ভাবায় যে কোথাও থেকে, আসলে সব জায়গায় তো ফুল পাওয়া যায় না, কোথাও কোথাও কাটাও মিলে যায়, তো এমন কোনো স্মৃতি আপনার আছে কি না দিনই কাজ করতে গিয়ে কোথাও সফরে গিয়ে?
আপনি যখন আউটপুট পাবেন তখন কিন্তু আপনার ভালো লাগবে। আপনি আউটপুট পাবেন না কিন্তু ভালো
লাগবে না,
লাগবে না। তো মাদানী কাফেলায় সফর আমরা যখন শুরু শুরুতে করতাম তখন অনেক মসজিদে আমাদের কষ্ট হতো, বাধা দেয়া হতো, অনেক প্রশ্নের সম্মুখীন দেখা যাচ্ছে। আমরা গেলাম কিছু শেখার জন্য, শেখানোর জন্য, নতুন শুরাকাও আছে আমাদের সাথে, এখন ওখানে এতটাই প্রশ্নবিদ্ধ করা হচ্ছে, প্রশ্ন করা হচ্ছে, প্রশ্নের জবাব দিতে দিতেই আর এদের শেখানোর সময় নেই, এরকম অনেক জায়গা হয়েছে। নেকির দাওয়াত দিতে গেলে না আসলে তো মন খারাপ হবে, আমি আপনাকে দাওয়াত দিলাম আপনি ইগনোর করলেন তো মন খারাপ তো হবেই।
জি বেশক।
আমি নারায়ণগঞ্জে একবার মাদানী কাফেলায় ছিলাম, তো সেখানে দাওয়াত দিয়েছিলাম আপনার, এই যে তখন ভয়ও লাগছিল, তো জিম্মাদার ছিলেন আমাদের স্থায়ীভাবে, এখন এনার খোঁজ পাওয়া যাচ্ছে না, আল্লাহ তাআলা আসানি করুক। উনি বললেন যে চলেন ওখানে ওই গান হচ্ছে, ওখানে গিয়ে নেকির দাওয়াত দিই।
আচ্ছা।
তো আমি তো যথারীতি মানে একটু ভয় পেলাম যে আমরা গেলে আমাদেরকে কিছু একটা হতে বলতে পারে। তো আমরা গেলাম, নেকির দাওয়াত দিলাম, গান বন্ধ হয়েছিল, এখন ঈদের সিজন, ওরা আবার
গান বাজ।
তো এগুলো কি এক্সপিরিয়েন্স আছে? যেটাই হোক আমাদের কাজ হচ্ছে নেকির দাওয়াত দেয়া। নেকির দাওয়াত দিলে সওয়াব রয়েছে, আসলে আরও সওয়াব রয়েছে,
আরও সওয়াব আছে,
না আসলেও সওয়াব,
আসলেও সওয়াব।
এখানে নেকির দাওয়াত দেয়া বন্ধ করার কোনো অপশন নেই, আপনি নেকির দাওয়াত দিয়েই যান, আপনি নামাজে যাচ্ছেন দাওয়াত দিতেই যান, আসলেও সওয়াব,
না
আসলেও সওয়াব, এখানে লসের কোনো অপশন নেই,
আসলে আরও ডাবল সওয়াব,
ডাবল সওয়াব পাবেন। এবং যদি যদি সে কন্টিনিউ করে আপনার আপনার সাদাকায় জারিয়াও হয়,
সওয়াব মিটার ঘুরতে থাকে,
ঘুরতেই থাকে।
জি,
এই জন্য নেকির দাওয়াতের সাথে আমাদের সম্পৃক্ত হওয়া উচিত। দাওয়াত ইসলামীর দিনই পরিবেশের মধ্যে 12 দিনই কাজের মধ্যে একটা দিনই কাজ হচ্ছে এলাকায় দৌড়া নেকির দাওয়াত।
জি,
এর প্রতি বুধবার অথবা যেখানে
যখন যেখানে সম্ভব
সম্ভব হয়, মার্কেটের মধ্যে, মসজিদ এলাকার মধ্যে, যারা নামাজে আসে না তো আসর থেকে মাগরিব দাওয়াত দেয়, দাওয়াত দেওয়ার পরে মাগরিবে বয়ান হয়। এই কাজটা আমাদের কি করা দরকার? যেখানেই আমরা আছি না কেন দাওয়াত দিয়ে মানুষকে একত্রবদ্ধ হয়ে নামাজি বানানো, আমাদের কাজ হচ্ছে মসজিদকে পরিপূর্ণ করা।
জি,
মসজিদ এখন খালি হয়ে যাচ্ছে, আর নামাজি থেকে খালি হয়ে যাচ্ছে, মসজিদের সৌন্দর্য হচ্ছে নামাজি,
নামাজ,
সেই নামাজি যদি না থাকে তাহলে এত সুন্দর সুন্দর এসিওয়ালা, টাইলসওয়ালা, মার্বেলওয়ালা মসজিদ বানিয়ে কী লাভ? সেজন্য এই মসজিদকে ভরতে হলে আপনাকে নেকির দাওয়াত দিতে হবে।
বেশ। আচ্ছা বাপু, এখানে আরেকটা বিষয় হচ্ছে যে নবী পাক আলিহি সালাতামের যুগ আমরা যদি দেখি, সাহাবাই কেরাম আলিহি মরিদওয়ানের কষ্ট যদি আমরা দেখি দিন প্রচারের ক্ষেত্রে, এদের সামনে তো এগুলো কিছুই না।
না,
আমরা যে এই যে যাচ্ছি বা মানুষ থেকে কিছু খারাপ বিহেভ আমরা সম্মুখীন হচ্ছি, করছে কি একটু সামান্য কিছু,
দুই একজন করলেও অসংখ্য মানুষ ভালোবাসা,
ভালোবাসছে,
খাবার নিয়ে আসে, ফুল নিয়ে আসে, রেসপেক্ট করে। আপনার আমিরুল সুন্নাত দামাত বরকাতুল্লাহ আলী যখন বয়ান করতেন তখন দেখা যায় কেউ বসত না, ওনার জীবনের মধ্যে পাওয়া যায় উনি মিসওয়াক, টুপি, আতর এগুলো সামনে রেখে বয়ান করতেন, কারণ তার ইখলাস ছিল যে আমি আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য দরজ দেব।
আল্লাহ,
কেউ শুনলো কি শুনলো না সেটা আমার দেখার বিষয় না। এই ইখলাস যখন আমাদের মধ্যে চলে আসবে যে আমি আল্লাহ তাআলার জন্যই করব, আমার সন্তুষ্টি কোনো বান্দা নয়, আমি কারো খুশির জন্য করছি না, একমাত্র রব্বে কেরিমের জন্য করব,
আচ্ছা
তখন আমার এই কাজগুলোর মধ্যে বারাকাত হবে,
হ্যাঁ
গায়েবী মদদ হবে, আল্লাহ পাকের পক্ষ থেকে সাহায্য চলে আসবে। আর যদি আমি লোক দেখানো ইবাদত করি তাহলে অটোমেটিক্যালি লোক তো কিছু বসবে কিন্তু এই আমল তো কবুলও হবে না, কিন্তু এর মধ্যে বারাকাত হবে না।
মাশাআল্লাহ বাপু, তো আপনার এলাকায় জেলি হালকার জিম্মাদারি ছিল, জেলি জিম্মাদারি ছিল শুরুতে, এরপর পর কী কী জিম্মাদারি আপনি পেয়েছিলেন আজ অবধি?
হ্যাঁ জিম্মাদারি তো অনেক কিন্তু পালন তো হয় নাই, এগুলো বলে আরও নিজের প্রতি আফসোস হবে। দাওয়াত ইসলামীতে আসার পর থেকে কিছু জিম্মাদারি, অনেক জিম্মাদারি দেয়া হয়েছে, অনেক কিছুই আমাদের আসলে আপনার ডিভিশন থেকে শুরু করে আমাদের যে সাংগঠনিক পরিভাষাগুলো ছিল, কাবিনা ছিল
আগে, কাবিনাত ছিল,
কাবিনাত ছিল, কাবিনাত তো আসি নাই কখনো। আমার প্রথম আপনার সুবাই মাদানী কাফলা জিম্মাদারি ছিল, মাদানী নামাজ জিম্মাদারি ছিল, এরপরে কাবিনা নিগরান জোন নিগরান, তারপরে এখন আমি শোভাজাত অনেকগুলো আছে আমার কাছে এখনও,
এখনও আছে।
হ্যাঁ এর মধ্যে রুহানি চিকিৎসা বিভাগ, তারপরে
এটা কখন থেকে আছে রুহানি চিকিৎসা বিভাগ? আমরা দেখছি যে আপনি মাশাআল্লাহ অনেকদিন ধরে এটা নিয়ে চলছেন।
হ্যাঁ অনেকদিন
হয়েছে,
অনেকদিন ধরে, এটা হচ্ছে 2012 সাল হবে মনে হয়।
আচ্ছা তখন থেকে অবধি আপনার কাছে আছে এটা?
হয়তো আমার আগে আপনার রাশেদ বাবুর কাছে ছিল,
আচ্ছা
তো এরপরই আমাকে দিয়েছে
2012 থেকে আছে,
12 মানে হবে। আমি নেপালে গিয়েছিলাম, ওই নেপাল থেকেই রুহানি চিকিৎসা জিম্মাদারি আমার কাছে, মাঝখানে কতদিন ছিল না কিন্তু মসজিদের সাথে সম্পৃক্ত ছিলাম,
আচ্ছা
অল্প কয়দিন, আবার আমাকে।
আর অন্য কি শোভা আছে আপনার কাছে?
এর মধ্যে আছে আপনার ট্রান্সপোর্ট মজলিস,
আচ্ছা
তারপরে আপনার এই যে স্পোর্টস,
আচ্ছা এটাও আপনার কাছে?
হ্যাঁ দাওয়াত অনেকগুলো বিভাগ আছে, তারপরে আমাদের যে এই আইন নিয়ে যারা লেখাপড়া করে
লয়ার, যারা
লয়ার তাদেরকে নিয়ে আমাদের ইয়ে আছে, এটাও আমার কাছে আছে। ডিস্ট্রিবিউশন ছিল অনেকদিন,
চ্যানেল ডিস্ট্রিবিউশন,
হ্যাঁ চ্যানেল ডিস্ট্রিবিউশন ছিল এই, এবং মাদানী চ্যানেল বাংলার কল সেন্টারও আমার কাছে আর কি
দেখা
দেখি।
মাশাআল্লাহ অনেকগুলো বিভাগ নিয়ে আমার আলফ হোসেনি ভাই বর্তমানে দায়িত্বরত আছেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিভাগ নিয়ে উনি কাজ করছেন সেটা হচ্ছে রুহানি চিকিৎসা বিভাগ, এটার নামই তো রুহানি চিকিৎসা বিভাগ।
প্রথমে নাম চেঞ্জ হয়েছে অনেক,
প্রথমে কী ছিল?
প্রথমে মাকতুবাত ও তাবিজাতে আত্তারিয়া,
আচ্ছা
এরপরে আসছে ওরাদে আত্তারিয়া,
ওরাদে আত্তারিয়া,
এখন আসছে রুহানি চিকিৎসা।
আচ্ছা মাশাআল্লাহ, তো 2012 থেকে আপনি আজ অবধি আছেন, প্রায় 9 বছর কমাবেশ আপনার হয়ে গেছে। তো জানতে চাইব এই বিভাগটা যে এতদিন ধরে আপনি কাজ করছেন, তো এটা আসলে উম্মতের জন্য কতটুকু ফায়দাজনক?
এটা বলতে গেলে আপনার অনুষ্ঠান
শেষ হয়ে যাবে, কিন্তু
আমি সংক্ষিপ্ত বলছি,
কিন্তু কয়েকটা বাহারও যদি আমাদেরকে শুনিয়ে দিতে।
আমি আসলে তাবিজাতে আত্তারিয়া রুহানি চিকিৎসা বিভাগের প্রতি ই ছিলাম, এটা অনেক সময় আছে না যে এর মধ্যে যে কোনো দিকে আপনি যাওয়ার জন্য একটা ই মাদানী মার্কাজ দিলে গ্রহণ করব অথবা নিগ্রাণ হওয়ার অথবা মজলিস আমার কাছে আসুক এটা না, কিন্তু আমি এটা কাজ করি এবং একটা চাহাত ভিতরে ছিল। তো দাওয়াত ইসলামের মধ্যে তো তামা নেহি মানা নেহি জামা নেই, আমরা চাইও না আর দিলে মানাও করি না।
জি
তো এটা অটোমেটিক্যালি আমাদের রুকনেশ্বর হাজি আলী ভাই আসলেন, আমরা যখন নেপালে গেলাম তখন নেপালে আমি জানিও না আমি তাবিজাতে আত্তারিয়া এই যে রুহানি চিকিৎসা বিভাগে আসছি আমি জানি না, আমাদের যে কোর্স হচ্ছিল 19 দিনের, ওই কোর্সের মধ্যে আমি
জি
আমরা ছিলাম বাংলাদেশ থেকে আমরা যারাই গিয়েছিলাম ছিলাম, হঠাৎ করে একদিন পরেই হঠাৎ করে আমাকে কোর্স থেকে উঠাইয়া মানে ডাকছে আমাকে, আমি যাচ্ছি না ওস্তাদের অনুমতি ছাড়া আমি কীভাবে যাব, আমি বলছি ওস্তাদ থেকে অনুমতি নেন। তো ওস্তাদ ছিলেন, ওনাতে অনুমতি হলো, আমি আসলাম যে আপনার ব্যাগ ট্যাগ নিয়ে আসেন, আপনি আমাদের সাথে যাবেন। তো তখন পোখরা, নেপাল পোখরাতে ছিলাম, ওখান থেকে নেপালগঞ্জ যাব।
আচ্ছা,
অনেক দূরত্ব, অনেক দূর,
যেখানে আমাদের সুন্দর একটি জামিয়াতুল মদিনা আছে,
অনেক দূরত্ব। তো গেলাম আমি, তারপরও জানি না যে আমাকে বলছে রুকনেশ্বর হাজি বিলাল ভাই ছিলেন, ওনার সাথে আপনার সফর।
আচ্ছা,
তো আমি যাচ্ছি, ইন্ডিয়ার কিছু ইসলামী ভাই ছিলেন, কারণ পোখরা থেকে নেপালগঞ্জ যাচ্ছি মাইক্রোবাস করে। তো ওখানে রাস্তা যাওয়ার পথে আমাদের দুইবার চাকা বাস্ট হয়েছে পুরো রাত রাস্তাতে।
কয় ঘন্টা সফর ছিল এটা?
কত সকালে বের হয়েছি আমরা, পরের দিন আপনার সকালে মনে হয়
২৪ ঘন্টার বেশি
এরকমের,
ডাবল বড় ঘন্টা।
তো ওখানে যাওয়ার পর একদিন কি দুই দিন পরে আমাকে বলা হচ্ছে আর কি,
আপনি অমুক জিম্মাদার।
না, জিম্মাদার না, তাবিজাত, আপনি শিখবেন। এখন আমি শিখবো, ঠিক আছে, এখন আমি তো শিখবো, এখন আমাকে বসাই দিয়েছেন ইন্ডিয়া থেকে যারা আসছেন তাদের ইন্টারভিউ নেওয়ার জন্য, মানে তারা বসতে পারবে কি পারবে না একটু শেখাই দিল, আমি একটু বলাতেই পিক করে নিলাম। তো আমাকে বসাই দিয়েছে, আমি তাদের মানে দুই তিনজন ছিলাম আমরা, আপনার নিচ্ছি, আমাকে মানে শিখাচ্ছে আর কি।
হ্যাঁ,
তো একটা বিভাগের মধ্যে আসলে অনেক কাজ আছে আমাদের, রুহানি চিকিৎসা এটা নিয়ে, আপনার তাবিজাত নিয়ে আমাদের বাংলাদেশের মধ্যে দেখবেন যে খুব ব্যাপকভাবে আপনার খারাপ ইয়ের মধ্যে রয়েছে।
জি,
মানুষের টাকা আত্মসাত করা, মানুষকে হয়রানি করা, ইত্যাদি ইত্যাদি। আমির আলী সুলতান দামাত বরকাত আলিয়া চিন্তা করলেন যে মুসলিম উম্মার হেফাজতের জন্য এবং রুহানি চিকিৎসা যাতে তারা সঠিক নিয়মে পায় এবং শরিয়ার সম্মত পায়।
জি,
একটা হচ্ছে কুফরি কালাম দিয়ে, কুফরি করে মানুষকে ক্ষতি করে ইত্যাদি ইত্যাদি, আপনার জিন্নাতের মাধ্যমে বিভিন্নভাবে মানুষকে ক্ষতি করে। তো আমিলুস সুন্নাত এই বিভাগটি চালু করেছেন এই জন্যই, যাতে করে পথ হারা মানুষগুলো এখানে এসে কমসে কম কমপক্ষে পথ না হারাতে হয়, দূর হয়ে যায় এবং সঠিকভাবে শরিয়ার সম্মতভাবে। যেমন আমাদের বিভাগের মধ্যে মহিলারা আসতে পারেন না, ঘরে পুরুষকেই পাঠাতে হবে, মহিলাদের সাথে কোনো
কোনো ধরনের সংযোগ নেই,
সংযোগ মানে তাবিজাদের সাথে নেই। যদি অনেক সময় দেখা যায় যে চলে আসছে কিন্তু সাথে কি
মহারাম থাকবে,
হারাম থাকতে হবে। তো আমরা যখন নেপালে শিখলাম, নেপালে শেখার পরে আসলাম, ওখান থেকেই এলান হলো আমি আইসা তা এই কাজ শুরু করলাম, এবং এখন ওই থেকেই যতটুকু পেরেছি, এখনও অতটা হয়তো যতটা সম্ভব মানে করার ইচ্ছা ছিল ততটা হচ্ছে না, আরও হবে আমার কমজোরির কারণে, তো আমার গুনাহের কারণে, আল্লাহ চাহিদ ইনশাল্লাহ সামনে আরও হবে,
আল্লাহ কবুল।
আর এইটা এতটা আপনার ই হয়েছে, তবে যাতে আত্মারিয়া যদি কেউ নেয়, আলহামদুলিল্লাহ অসংখ্য মানুষ এ থেকে হেফাজত উপকৃত হয়েছে, এবং আমরা তো প্রত্যেক রোগের জন্য, মৃত্যু ছাড়া প্রত্যেক রোগের জন্য তাবিজাত আমরা দিয়ে থাকি এবং কোরআন ও হাদিসের মাধ্যমে,
মাশাআল্লাহ।
এই জন্যই দাওয়াত ইসলামের এই বিভাগটা, যে শরিয়ার সম্মত,
জি
ইসলাম সম্মত, আমাদেরকে এটা করতে হবে।
মাশাআল্লাহ,
ইসলামী শরিয়া কি বলেছেন, বলেছেন যে তাবিজাতের কোনো ই নেই যে আপনার রোগ ভালো করবে, রোগ ভালো করলে ওয়ালা একমাত্র রব্বে জাত,
জি বেশক,
আল্লাহ পাক চাইলেই ভালো হবে, এটা ওসিলা। যেমন ঔষধ খেলে কেউ যদি মনে করে যে এই ঔষধে আমি ভালো হব, কারণ ঔষধ তো তাকে ভালো করবে না, ভালো করবে মহান রব তাআলা।
জি,
এই ঔষধ হচ্ছে তার জন্য ওসিলা। তো আমাদের এখানে অনেক ইসলামী ভাইয়ের আছে, অনেক দিন ধরে বিবাহ শাদী করেছেন কিন্তু
সন্তান
হচ্ছে না, তো তাদেরকে আমরা চিকিৎসা করে থাকি, আলহামদুলিল্লাহ অসংখ্য অসংখ্য ইসলামী ভাইদের আলহামদুলিল্লাহ তাদের ঘরে আল্লাহ পাক এর উসিলাতে সন্তান দান করেছেন,
মাশাআল্লাহ।
অনেকের ক্যান্সারের রোগ হয়েছে, ডক্টর না করে দিয়েছেন যে ভালো মন্দ খাবার খাওয়া এখন আর সম্ভব না, তো অনেক রোগী আলহামদুলিল্লাহ তারাও কি শিফা হয়েছে,
মাশাআল্লাহ মাশাআল্লাহ।
এছাড়া জিন্নাতের সমস্যাগুলোর জন্য আমাদের কাছে প্রায় আসে, জিনের সমস্যা, সেটা থেকেও স্ত্রী অবাধ্য, সন্তান অবাধ্য, স্বামী কথা শুনে না, অর্থাৎ ঘরোয়া পেরেশানি, ঘরোয়া মনোমালিন্য, ইত্যাদি ইত্যাদি অসংখ্য সমস্যা নিয়ে আমাদের কাছে অসংখ্য রোগী আসেন। আমরা চেষ্টা করি যথাসাধ্য তাদের সমস্যাগুলোর সমাধান দেওয়ার। আল্লাহ পাক চাইলে তাদের সমস্যাগুলো সমাধান হয়ে যায়।
মাশাআল্লাহ। দর্শক, আপনারাও হয়তোবা অনুভব করেছেন বা অনেকেই উপকৃত হয়েছেন আমাদের এই বিভাগ থেকে, সেটা আমাদের রুহানি চিকিৎসা প্রোগ্রাম দেখলেই বুঝে যায় যে কলের মানে ছড়াছড়ি, কল মানে আমার মনে হয় যে এই অনুষ্ঠানটাতেই সবচেয়ে বেশি কল আসে।
আর কোনো হতে পারে কল সেন্টারে রুহানি কল আসে আমাকে দেখে,
রুহানি চিকিৎসা যে আসলে
সোহেল ভাই বসলেও আসে মাঝে মধ্যে, আপনি যখন হোস্টিং করতেন তখন আপনাকে দেখলেও রুহানি চিকিৎসা কল আসতো।
অর্থাৎ
মানে এক থেকে দেখুন লিয়াকত ভাই, মানুষ কত অসহায়। আচ্ছা, আমি লসুন দামত বরকাতুন আলিয়া বলতেন যে আমি যে হুজরতে থাকতাম, সকাল নেই, সন্ধ্যা নেই, রাত্র নেই, যখন খুশি তখন মানুষ আসতো, বলো না একটা তাবিজ দিয়ে দাও তো, বলো না চলো তো আমার বাচ্চাটা এমন করতেছে একটু ফু দিয়ে দেব, এভাবে করে ডাকতেন। তো লসুন বলতেছেন আমার এক দোস্ত ছিল, সে বলল যে তুমি একটা কাজ করো, দিন নাই ক্ষণ নাই কিছু, এবং আমিনুল সুন্নাতের একটা ই ছিল, কোথাও ব্যথার উপরে যদি উনি হাত রাখতেন ব্যথা ভালো হয়ে যেত।
আল্লাহু আকবার।
এটা পুরা ওনার এলাকার মধ্যে বহুল প্রচলিত আর কি। তো ওনার দোস্ত বলেন তুমি তোমার হুজরার সামনে লাগাই দাও যে এতটা থেকে এতটা সাক্ষাতের সময়, এই সময় আসবেন। তো আমিনুল সুন্নাত দামাত বরকাতুনি বললেন যে এই যে লোকজন আমার কাছে আসছে, আমার কি এখানে আছে, আমি কি তাদেরকে ডাকছি, আমার কাছে আল্লাহ পাক পাঠিয়ে দিচ্ছেন, আমি তাদেরকে কিভাবে লাগিয়ে দিই, এই সময় আসছে, এই সময় সাথে অন্য সময় তার কেউ অসুস্থ হয়ে যায় আমি কি তাকে দিব না, আমার এটার জন্য সে যদি ভালো হয়ে যায় তো এখানে যদি অসুস্থ হয়ে যায় তখন এর কী হবে, আমি একটা জানি অথবা আল্লাহ পাক আমাকে এটা দান করেছেন তো আমি এটা লাগাতে পারবো না। আমিনুল সুন্নাত দামাত বরকাতুল আলীর শুরু থেকে এই কনসেপ্ট নিয়ে চলছেন এবং আমাদেরকেও এই শিক্ষাই দিয়েছেন যে রোগী যখন আসবে তখন আমাদের টাইমিং আছে, টাইমিং আছে যে এতটা থেকে এতটাই মানে রোগী দেখা হবে। তারপরে যদি বেলফার্জ এখন কেউ আসলো, আমি এখানে আসছি শুনে, এখন আমি তাকে ফেরত দিতে পারবো,
সেটা তো না,
ফেরত দেওয়া যাবে। ফয়জানের মধ্যে অনেক দূর থেকে আসছে কেউ, যেমন রাজশাহী থেকে অনেক ইসলামীরা আসেন, কুমিল্লা থেকে আসেন, অবশ্য চট্টগ্রাম থেকেও তাবিজ নেওয়ার জন্য ফয়জানের মধ্যে যান,
ঢাকায় চলে যান,
ঢাকায় চলে যান। তো এখন এত দূর থেকে উনি গেলেন, তাকে আমি কীভাবে ফেরত দিব?
জি,
ফেরত দেওয়া তো সম্ভব না,
বেশ
এটা সম্ভব না। তো আমিনুল সুন্নাতের এই কথাটা আমরা আমাদের যারা জিম্মাদার আছেন রুহানি চিকিৎসা তাদেরকেও বলা হয়, এবং আমার সাথে তো অনেক অসংখ্যবার ঘটনা ঘটছে, বাড়িতে গেলেও ঘুমানো অবস্থায় আম্মা এসে ডাকতেছে যে রোগী আসছে, দেখতে হয়, কথা বলতে হয়। তো এভাবে করে অসংখ্যবার এরকম হয়েছে, তো আমার বিরক্ত বোধ হয় না আলহামদুলিল্লাহ,
কারণ
ওই আমিনুল সুন্নাতের জেহেন ফরমানটা আমার স্মরণে চলে আসে যে আমার মধ্যে কী আছে। এটা তো একমাত্র মুর্শিদের সাদকায় আল্লাহ তাআলা দান করেছেন, এবং মানুষ আমার কাছে আসলে যদি আমি রুহানি চিকিৎসা দেই আর সে যদি ভালো হয়ে যায় তার দিল থেকে একটা দোয়া বের হবে আমার জন্য,
আমার নাজাতের ওসিলা হয়ে যায়,
নাজাতের ওসিলা হতে পারে, তার পেরেশানির ওসিলা আমার পেরেশানি আল্লাহ দূর করে দিতে পারে।
মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আসলে দর্শক, আমাদের উচিত যে পেরেশানগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো। ইনশাআল্লাহ আরও অনেক স্মৃতি আমরা সামিল করার চিন্তায় আছি, বাপুর সাথে একটা সেগমেন্ট সামিল করব, সেটা হচ্ছে আমরা একটা কোনো একটা বস্তুর নাম, সেটা কিতাব হতে পারে, রিসালা হতে পারে, মুকাদ্দাস ব্যক্তির নাম হতে পারে, মুকাদ্দাস স্থানের নাম হতে পারে, তো আমরা একটা নামের একটি অক্ষর বাদে বাকি সব আমরা এখানে খালি রাখি, অর্থাৎ গোপন রাখি, যে কোনো একটা অক্ষর শুধু আপনার জন্য আমরা দেখিয়ে থাকি। তো এটা হচ্ছে মুকাদ্দাস একটি স্থানের নাম।
আচ্ছা,
মুকাদ্দাস স্থান, খুবই পবিত্র স্থান, তো এটার একটি অক্ষর শুধু আমরা রেখেছি, তো বাকি আপনাকে গেস করতে হবে যে এটি কিসের নাম। আপনি উদাহরণস্বরূপ আপনি বলতে পারেন যে এখানে কি ক আছে কি না, খ আছে কি না, ম আছে কি না, এভাবে আপনি বলতে পারেন। যদি আপনি বলার পর ওই অক্ষরটা ওই নামের মধ্যে থাকে তাহলে ওখানে শো করবে, আর যদি না থাকে তাহলে ভুল হবে, অর্থাৎ আপনার একবার ভুল করার চান্স শেষ, এবার আপনি চারবার চান্স পাবেন, চতুর্থবার পরে গিয়ে আপনাকে পুরো নামটাই বলতে হবে, এর আগ অবধি আপনি অক্ষর দিয়ে গেস করতে পারবেন। জি, দেখান আমার আফসানি বাপুর আজকের সেগমেন্ট। মাশাআল্লাহ, আমরা দেখতে পাচ্ছি শুধু ল অক্ষরটি আপনার জন্য আছে, আর আমি বলেই দিয়েছি এটা হচ্ছে একটা পবিত্র স্থানের নাম।
পবিত্র স্থানের নাম,
জি,
খুবই পবিত্র স্থান। আল্লাহু আকবার।
ক আছে, ক
ক আছে কিনা একটু দেখাবেন। ক কয়ের সাথে ব আছে।
আচ্ছা, শেষে চলে আসছে না?
আপনার যেহেতু সহজ হয়ে গেছে আমার মনে হচ্ছে।
মুকদ্দাস,
মুকদ্দাস
জায়গা,
মুকদ্দাস আর আমরা
পবিত্র জায়গা।
জি,
আপনি হাজিরি দিয়েছেন কখনো?
আল্লাহ আকবার, একাশ আমার যাতে নসিব হয়ে যায়।
আচ্ছা জি, এখানে ন আছে? ন
ন আছে কিনা দেখাবেন।
নাম বলে দিব আমি?
হ্যাঁ বলতে পারেন, আমার তো মনে হচ্ছে আপনি গেস করে ফেলেছেন।
হ্যাঁ, জান্নাতুল বাকি।
জান্নাতুল বাকি কিনা দেখাবেন। মাশাআল্লাহ, জান্নাতুল বাকি।
আল্লাহ পাক আমাদেরকে নসিব করুন।
আমিন আমিন। আমিরের সুন্নাত তো প্রত্যেকটা দোয়াই থাকে যে যাতে
বাকি নসিব যেন হয়।
জি,
এটা খুবই উত্তম দোয়া। জান্নাতুল বাকি শরীফে দাফন হওয়া সৌভাগ্যের ব্যাপার, এবং বাকির জায়গা চাওয়া উচিত।
জি বেশক, আল্লাহ পাক আমাদেরকে
দিলে যদি তরফ থাকে, চাহিদা থাকে, হতে পারে স্বদেশে হলেও তার ট্রান্সফার হয়ে যাবে।
আশাআল্লাহ। সোশ্যাল মিডিয়াতে অনেকে আছেন আমাদের সাথে। হেলাল ভাই আছেন, সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। জাহিদ ভাই আছেন, লিখছেন মাশাআল্লাহ মদিনা মদিনা। খলিলুর রহমান ভাই আছেন, মকসুদ আত্তারি আছেন, যে লিখেছেন প্রিয় হুজুর মাশাআল্লাহ আপনাদের নেক হায়া দান করুক, আমিন। এরপর আছেন কামরুল ভাই, আবু সাঈদ ভাই সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। রায়হান ভাই আছেন রাজশাহী থেকে, উনি বলছেন আমি মাদানী চ্যানেল দেখছি মাশাআল্লাহ, খুব ভালো লাগছে আপনাদের জন্য, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ পাক আপনার সমস্ত নেক জায়েজ দোয়া কবুল করুক। এরপর শোয়েব মুসাফির ভাই আছেন, আল্লাহ পাক আপনার চাওয়া পাকে কবুল করুক মাশাআল্লাহ। তো আসুন আবারও বাপুর কাছে যাই, সময় আর আছে মাত্র 10 মিনিটের মতো, কিন্তু আবার অনেক কিছু জানার আছে বাপুর কাছ থেকে। সেটা হচ্ছে যে আপনি মুরিদ কখন হয়েছেন?
আচ্ছা, ইন্টারেস্টিং কোশ্চেন। মুরিদ হয়েছে আমি শুনে দেখি নাই, কিন্তু
হ্যাঁ এটাই বলছি, কখন হয়েছে?
2008
প্রথম সালে, যে যে সালে আপনি এসেছেন।
এটা প্রথম মাদানী কাফেলায় মুরিদ হয়েছিলাম। তো মাদানী কাফিলা এটা ওই ইস্তেমা গাতেই ছিল, এবং ওখানে ইস্তেমায় জিক্রনাথ হচ্ছিল। তখন আমাদের তাবিজাদের জিম্মাদারও বাংলাদেশে ছিলেন, এবং বাবুল মদিনার কিছু স্নায়ী এখানে মাদানী কাফেলা আসছিলেন। সাদি কোশিশের মাধ্যমে ওখানে ছিলাম, এবং তখন আমি বায়াত গ্রহণ করি আমল সুন্নাতের।
কি এমন শুনলেন যে ওনারই বায়াত হওয়ার জন্য আপনার মন সাড়া দিল?
এই প্রশ্ন অনেকেই করেছেন, আপনি ছাড়া অনেকেই করেছেন, যে বাংলাদেশে এত পীর থাকতে আপনি আমল সুন্নাতের তো বাংলাদেশে বাড়ি না, ওনার দিকে কেন আপনার ঝোঁক হলো? আমার মনে হয় আল্লাহ পাকের অনেক বড় দয়া যে আমল সুন্নাতে দামানের মধ্যে যাওয়ার সৌভাগ্য হয়েছে।
মাশাআল্লাহ,
দয়া ছাড়া সম্ভব না। ইমাম গাজ্জালি রহমতুল্লাহ তাআলা আলাইহি, ওনার ইন্তেকাল হয়তো 100 বছরের উপরে হয়েছে। উনি কিতাবে লিখেছেন আদাবে মুর্শিদে কামিলের ব্যাপারে, কামিল মুর্শিদের গুণাবলীর মধ্যে লিখেছেন যে 26টা গুণাবলী লিখেছেন, এর মধ্যে আমি কয়েকটা বলি। লিখেছেন উনি যে আল্লাহ রসুলের নূর দ্বারা কামিল পীরের অন্তর নূরান্বিত হবে, এবং যার মাধ্যমে ওই কামিল পীরের মধ্যে হিংসা, বিদ্বেষ, রিয়া, দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার প্রতি ঝোঁক, প্রসিদ্ধ কামনা ইত্যাদি ইত্যাদি যত বাতিনি বিমারি রয়েছে, এই বিমারিগুলো ধ্বংস হয়ে যাবে। শুধু তাই না, তার যে ভক্ত থাকবেন, মুরিদান থাকবেন, তাদের মধ্যেও এই জিনিসগুলো দূর হয়ে যাবে। পরক্ষণে লিখেছেন এমন পীর পাওয়া এখন দুষ্কর। কত বছর আগে?
100 বছর
আরও বেশি হবে হয়তো, নৌকাদারি রক্ষণ ইন্তেকাল এর তখন কিতাব লিখেছেন, এমন পীর পাওয়া দুষ্কর, যদি পেয়ে যান তাহলে তার বাহ্যিক এবং অভ্যন্তরীণ আদব করেন এবং তার হাতে বাইয়াত গ্রহণ করেন। এটা ইমাম গাজ্জালি রহমতুল্লাহ তাআলার উপদেশ।
জি,
তো আমিরুল সুন্নাতের তখন তো এতটা ই হয় নাই, মাদানী কাফেলার মধ্যে ওনার গুণাবলী ওনারা বয়ান করেছেন, তো অটোমেটিক্যালি একটা জেহেনের মধ্যে আসলো, ব্রেনটি আসলো যে ওনার এরা তো মুরিদ, মুরিদের মধ্যেই এত আমল, এত সুন্দর চরিত্র, তাহলে পীরের অবস্থা তো আরও ভালো হবে,
কেমন হবে,
তো আমি মুরিদ হয়ে গেলাম। এবং তখন কিন্তু আমিরুল সুন্নাতকে এখনও দেখি নাই। এবং আপনি দেখবেন যে অসংখ্য ইসলামী ভাইয়েরা, ইসলামী বোনেরা আমিরুল সুন্নাতকে না দেখে বা ইয়াদ গ্রহণ করেছেন এবং আমিরুল সুন্নাত তাদেরকে স্বপ্নে দেখা দিয়েছেন, অনেক ইসলামী ভাইদের মুখে শুনবেন। তো এরপরে যখন আপনার 2008 তো আপনার ওই ই বের হয়েছে,
সিডি
বের, দিদারে আমিরুল সুন্নাত, এটা দেখার সৌভাগ্য হয়েছে, এটাও খুব ভালো লেগেছে। দেখার পরে মনে হলো যে না,
একটা সম্পূর্ণ দেখেছেন,
সম্পূর্ণ দেখেছি। এরপরে আপনার মাদানী চ্যানেল যখন আসলো,
জি,
উর্দু তো তখন বুঝতাম না, আস্তে আস্তে করে আমিরুল সুন্নাতের বয়ান শুনতে শুনতে, মাদানী চ্যানেল দেখতে দেখতে একটু একটু শেখা শুরু হয়েছে, তখন বোঝা শুরু হয়েছে, ওনার মালফুজা শুনে ভালো লাগতো,
মাশাআল্লাহ,
এরকম হয়ে গেছে আর কি,
মাশাআল্লাহ। তো আমিরুল সুন্নাতকে দেখারও অনেক ইচ্ছা ছিল সরাসরি,
এটা হয়েছে আলহামদুলিল্লাহ,
চাহাত তো ছিল। তো যখন আপনি প্রথম শুনলেন যে আপনার বাবুল মদিনার সফর শুরু হবে, কেমন অনুভূতি ছিল?
পীর মুর্শিদের দিদার, এটা তো আপনার সকলের কাম্য, যারা ই হয় বায়াত গ্রহণ করে, এর সকলেরই কামনা যে আমার সুন্নাতের দিদার হোক। এবং যখন আমরা বাবুল মদিনায় গেলাম তখন রমজান মাস ছিল।
প্রথম কোন সালে গিয়েছিলেন?
এটা 2014-তে
গিয়েছে। আপনি কয়বার টোটাল গিয়েছেন বাবুল মদিনা?
দুইবার।
আচ্ছা,
14, তো আমিরুল সুন্নাতের কাছে যাওয়ার সৌভাগ্য হলো। তো রমজান মাস মাদানী মুজাকারা শুরু হয়েছিল।
আচ্ছা,
আমরা এখান থেকে যাওয়ার পরে গিয়ে দেখতে দেখতে দেখলাম মাদানী মুজাকারা শুরু হয়ে গেছে,
যখন মানে ফয়জান মদিনে পৌঁছলেন, বুঝলাম,
রাতের মাদানী মুজাকারা শুরু হয়ে গেছে। তো আমরা ওখানেই, আমরা যারাই ছিলাম, পিশাব হুজুরের প্রথম দর্শন, এখনও সরাসরি না, এখনও ওই যে
স্ক্রিনে
দেখতেছি আর কি, হুজুর তো উপরে বসা, গ্লাসের মাধ্যমে দেখতেছি। তো আমরা কান্না করছিলাম, তো আমিরুল সুন্নাত আমাদের খুব মহব্বত করেন, কিন্তু আমিরুল সুন্নাত আমাদেরকে খুব মহব্বত করেন, খুব মহব্বত করেন। আমাদেরকে বললেন যে এদের জন্য আমার কাছে যখন আসতে চাই তখনই আসতে দিবা, তা আমাদের জন্য কোনো ই ছিল না আর কি, যখন আমরা যাইতাম তখনই। এবং রমজান মাসে দেখা যায় যে যারা মসজিদে ইফতারি করতেছে তাদেরকে কলা দেয়া হতো এবং পানি দেয়া হতো, আমিরুল সুন্নাতের সাথে যারা ইফতারি করছে তাদের কাছে কলা নেই, শুধু পানি। একটা আছে না, আমার কাছে মানে আশ্চর্য লাগছে যে পীর সাহেবের সামনে তো অসংখ্য খাবার দাবার থাকবে, তো কিতাবে অনেক সময় পড়েছি, বুজুর্গানের দিনের ঘটনা পড়েছি, আউলিয়া কেরামের তাজকিরাত আউলিয়ার মধ্যেও অসংখ্য ঘটনা লেখা আছে, কিন্তু আমিরুল সুন্নাতের জীবনের মধ্যে যদি দেখা যায়, মানে বাস্তব জীবন যখন আমরা দেখলাম, আসলে আশ্চর্যের ব্যাপার,
জি,
ওনার মানে আচার আচরণ কথাবার্তা। তো আমরা একবার চলে গেলাম হুজুরের যেখানে, হুজরা না, যেখানে বসে মাদানী মুজাকারা
বয়ান করে,
এর পিছনেই আমরা চলে গেলাম। তো যাওয়ার পরে মাদানী মুজাকারা শেষ করে যখন ওই দেখবেন আসুন জয়ীফ হয়ে গিয়েছেন, একা হাঁটাচলা করতে কষ্ট হয়, তখনও ভর দিয়েই মানুষের ই করতেন,
জি,
নামছেন, তখন আমরা দাঁড়াইলাম। তো যখন দেখলাম আমাদেরকে যে আমরা বাংলাদেশ থেকে আসছি, তখন খুব খুশি হলেন এবং বললেন যে আমাকে মাফ করবেন, এখন আপনার সাথে কথা বলতে পারতেছি না, আমি ওয়াশরুমে যাব, আপনারা নিচে আসুন, দেখা হবে। আমরা তো কান্নাকাটি করতেছি। তো তারপর গেলাম আমরা,
ওই দিনই পৌঁছলেন আপনারা?
হ্যাঁ, ওই দিনই
বাবুল মদিনে,
ওই দিনই পৌঁছলাম। অর্থাৎ মাদানী মুজাকারা ওয়ান ইয়ার হয়েছে, এখন অফ ইয়ার হবে।
আচ্ছা,
এটা তো আমাদের জানা ছিল না।
জি,
নিচে আবার গিয়ে দেখি অনেক ইসলামী ভাই, এত বড় লাইন মোলাকাতের জন্য, বিশাল লাইন। তো ধরলাম লাইন, মোলাকাত হলো, আমাদেরকে পরিচয় করিয়ে দিলেন। এবং এখানে একটা জিনিস, এটা সবচেয়ে মানে মানে ই করার ব্যাপার, যে আমি সুন্নাত দামত বরকাতুন আলিয়া, যখন আমি মুসাফা করতে গেলাম, মুসাফা করলাম, যখন আমার নিজপথ জানছেন, আমার হাত ধরে চুমু খাওয়ার জন্য বাপা অনেক জোরে মানে আমাকে ই করছে। এটা যে আমলি সুন্নাতের যে ওলামা এবং সৈয়দদেরকে উনি যে একটা মহাব্বত করেন, এটা আপনি না দেখলে, এটা তো মানে একটা বয়ানে শোনা আর প্র্যাকটিক্যাল দেখা অনেক তফাৎ, অনেক তফাৎ। আপনি পীর মুরিদের হাত চুমু দিবে, এটা একটা কেমন একটা অবস্থা না? এই জিনিসগুলো অনেক সময় ই করেছে, আমলি সুন্নাত খাবারও খাইয়ে দিয়েছেন।
আচ্ছা, অনুষ্ঠানের সময় প্রায় শেষের দিকে
আরেকটা জিনিস না বললেই না, আমি প্রায় বলি এবং যেখানে যেখানে যাই বলি, মাদানী চ্যানেল বাংলার মধ্যে আমি হয়তো বলেছি, এটা না, এটা না বললে আমার বাপার যখন আলোচনা আসে, এটা না বললে আমার মানে কেমন যেন ভালো লাগে না, এটা বলেই দিই। টাইম তো যেহেতু শেষ, আমরা দ্বিতীয়বার যখন গেলাম হুজুরে হুজরা শরীফে, তো যখন আমাদের সাথে সাক্ষাৎ করতে আসলেন, আমরা তখন বসতে বললেন, একটা সোফার উপর আমাদের সাথে বসলেন। বসার পরে বললেন, কতক্ষণ পরে যে আপনারা নিচে বসে আছেন, আমি কীভাবে উপরে বসি?
আল্লাহ,
উনি সোফা থেকে আমাদের সাথেই ওই টাইলসের উপরে নিচে বসে গেলেন। এই জিনিসটা আপনি মানে কি চোখে দেখবেন, মানে এটা ভাবতে গেলে তো একটা অন্যরকম ই হয়ে যায়।
কোথায় পীর?
হ্যাঁ, একসাথে বসা, একসাথে খাওয়া, তার আলিশান জায়গা থাকবে, বসা থাকবে। তো দুনিয়া বিমুখতা, জোহদ ও তাকওয়া এবং একটা একজন কামিল পীরের মধ্যে যা কিছু দরকার আছে, এটা আমি ওনার মুরিদ হিসাবে মানে বলছি এরকম না, যদি মুরিদ ছাড়াও কেউ যদি ওনাকে মানে জাস্টিফাই করার জন্য অথবা ওনার সহবতে যায়, তো এই জিনিসগুলো সে পাবে।
মাশাআল্লাহ,
উনি যেমন অন ইয়ারেও থাকেন, অন ইয়ারের চাইতেও অফ ইয়ারে এর চেয়ে ভালো ইতে থাকেন, ওনাকে মানে অন্যরকম বলেন যে আমাকে এই লাইভ দোয়া করার চেয়ে যখন আমি গোপনে দোয়া করি সেই দোয়া কবুলিয়াতের অনেক কাছাকাছি থাকে।
মাশাআল্লাহ,
এটা বাবা নিজে বলেছেন।
মাশাআল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে আবার মুর্শিদের কদমে হাজিরে দেওয়ার তৌফিক দান করুক। তো ওখান থেকে দ্বিতীয়বার চলে আসার পর থেকে আজ অবধি কোন জিনিসটা আপনি যখন মুর্শিদের ব্যাপারে ভাবেন যে ওই লম্হাটা আমার জীবনে সবচেয়ে বেশি স্মৃতিদায়ক, স্মৃতি বিজয়?
এটা আমার সুন্নাতের কাছ থেকে যখন বিদায় নেই, বিদায়ের মুহূর্তও আছে এবং গিয়ে যে প্রথম দেখা করি ওই মুহূর্তও আছে। একসাথে বসে খাবার আমরা খেয়েছি, মাছ ভাত আমাদের জন্যই, মানে দেখেন পৃষ্ঠা বুজুরি বলতেছে যে বাঙালিরা তো মাছ ভাত খায়,
মাছে ভাত,
হ্যাঁ এদের জন্য মাছ এবং চাউল বলে, চাউল, আমরা ভাত বলি না, ওরা চাউল বলে, যে মাছ এবং ভাতের ব্যবস্থা করা এদের জন্য।
তো কোথায় পীরের মন রক্ষা করা হয়, এখন মুরিদের মন রক্ষা করা হচ্ছে।
হ্যাঁ, আর আমির সুন্নাতের হাদিয়া আমার কাছে আছে, আমার কোনো হাদিয়া পৃষ্ঠা বুজুরির কাছে নেই।
আল্লাহু আকবার।
এটাও কিন্তু আমি মাসুদ গঞ্জে শাকর রহমতুল্লাহ তালা আলাই ওনার জীবনী পড়ছিলাম, তো ওনার জীবনের মধ্যে আসছে সুফি, যিনি সুফি দরবেশ, বলতেছে দরবেশদের কাছে কেউ যদি আসে সে খালি হাতে যাবে না, যিনি প্রকৃত সুফি হবেন তার কাছ থেকে খালি হাতে যাবে না, কিছু না থাকলেও তাকে এক গ্লাস পানি হলেও পান করিয়ে দিবে।
মাশাআল্লাহ,
মানে নেয়া তো দূরের কথা, এটা হচ্ছে সুফিদের কি
বৈশিষ্ট্য,
বৈশিষ্ট্য।
মাশাআল্লাহ,
মানে এই জিনিসগুলো আমার সুন্দর ওতপ্রোতভাবে জড়িত।
মাশাআল্লাহ,
ওনার টাকা আমার কাছে আছে, উনি আমাকে দিয়েছেন, এগুলো আমার কাছে আছে। স্যার একবার আমি বলি আপনাকে, আমার সুন্নাত মানুষের দিল জয়ী, দিল খুশি করা, এটা অন্তর খুশি করা, এটা খুব করে থাকেন। আমরা কোর্স করলাম, কোর্সের মধ্যে ফার্স্ট সেকেন্ড থার্ড, তো আমাদের রিয়াজ ভাই, তো তিনি ফার্স্ট না সেকেন্ড হয়েছিলেন পরীক্ষা দিয়ে, এখন গিফট দেবেন আমার সুন্নাতের হাতে, তোহফা দেবেন। ওই দিন রিয়াজ ভাই ওখানে অ্যাটেন্ড ছিলেন না, ওই প্রোগ্রামে অ্যাটেন্ড ছিলেন না, এখন কে যাবে এটা আনতে? আমি ছিলাম, আমি গেলাম আনতে। এখন রিয়াজ ভাইয়ের গিফট আনতে গেলাম আমি, এখন বলতেছে যে যিনি আসছেন তো তাকে কিভাবে খালি হাতে দেওয়া যায়।
আল্লাহু আকবার।
তো আমিনুল সুন্নাত পকেট থেকে কলম বের করে সেটা আমাকে দিয়ে দিলেন।
সুবহানাল্লাহ,
অর্থাৎ দিল খুশি করার একটা কত সুন্দর পদ্ধতি।
মাশাআল্লাহ, আসলে দর্শক এটা খুব মহান একটি মহল, মহান একটি পরিবেশ, যেখানে না আসলে আসলে বোঝা যায় না যে এখানের পরিবেশটা কেমন। আল্লাহ পাক বাস আমাদেরকে এই দরবারের ফকির হিসেবে কবুল করুক, এই দরবারের গোলাম বানিয়ে রাখুক, এবং আমির আহলে সুন্নতের দামান যাতে আমাদের কাছ থেকে না ছুটে সেই ব্যবস্থা করে দিক, এবং কালকে আমাদের দিনও যাতে আমরা আমির আহলে সুন্নতের পেছনে পেছনে জান্নাতে যেতে পারি সেই তৌফিকটুকু আল্লাহ পাক আমাদেরকে দান করুক। দেখতে দেখতে অনুষ্ঠান সময় শেষ হয়ে গেছে। আসলে অনেক স্মৃতি আমাদের আলোচনা করার থাকে, কিন্তু সময় সংক্ষিপ্ততার কারণে আমরা আলোচনা করতে পারি না। ইনশাআল্লাহ আজরাজাল আলফেসিনী বাপুকে নিয়ে অন্য কখনও যদি অনুষ্ঠান করার সুযোগ হয়, আরও অনেক স্মৃতি নিয়ে ইনশাআল্লাহ আমরা আলোচনা করার চেষ্টা করব। আজ এতটুকুই আপনাদের সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। ইনশাআল্লাহ আজরাজাল আগামী অনুষ্ঠানে আরও একজন মোবাইলিক নিয়ে আমরা হাজির হব। দেখতে থাকবেন মাদানী চ্যানেল বাংলা। এবং আরেকটা বিষয় দাওয়াত দিয়ে যায় যে এখন থেকে আলহামদুলিল্লাহ আমাদের এই মাদানী চ্যানেল বাংলা বঙ্গবন্ধু স্যাটেলাইটে চলে এসেছে। তো আপনারা আপনাদের প্রত্যেকের ঘরে কেবল অপারেটরের সাথে যোগাযোগ করে প্রত্যেকের ঘরে এখন মাদানী চ্যানেল এটা চালু করতে পারবেন, দেখতেও পারবেন। তো আপনারা নিজে এটা উপভোগ করুন এবং অন্যকেও এই মাদানী চ্যানেল দেখার দাওয়াত দিন। ইনশাআল্লাহ নেকির অসংখ্য ভাণ্ডার হাসিল হবে। তো আজ এতটুকুই, আল্লাহ তাআলা আপনাদের সবাইকে বরকত দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
স্মৃতির পাতায় কত কিছু লেখা আছে আমার, তারে মাঝে কিছু স্মৃতি থাকবে চিরকাল।